exclusively on FusionBD.com.
অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে, যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। আপনারা শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ। আরো একবার আমন্ত্রণ বলছি এই কারণে যে রবিবারের রাত মানেই হচ্ছে সিক্রেটস, এবং আমি আরজে কিবরি আপনার সঙ্গে থাকব। সিক্রেটস অনুষ্ঠানে মূলত কি হয় সেটা আমাদের শুরুর যেই এক ধরনের ভূমিকা সেখানে আপনারা জেনেছেন, প্রতিনিয়তই ভূমিকাটা থাকে এই অনুষ্ঠানে। আর আজকে সিক্রেটসটি একটু অল্প সময়ের দিক থেকে, কারণ আজকে আমরা মাত্র এক ঘন্টার সময় আপনাদের সঙ্গে থাকব, এটা শুধু আজকের জন্য। কারণ আজকের এপিসোডটি যিনি আজকে কনফেস করতে যাবেন তার যে বলা বা তার যে বলার ধরন সেখানে আসলে এক ঘন্টার বেশি প্রয়োজন নেই, যেহেতু আমরা একের অধিক গেস্ট নেই না, সাধারণত নেই না, মাঝে মাঝে নেই, সুতরাং আজকে আমাদের সময়টা একটু কমই থাকছে। তো আমি কথা না বাড়িয়ে আজকের যিনি গেস্ট আছে তার কাছে যাবো, এবং তার আগে আপনাদেরকে বলতে চাই যারা এই অনুষ্ঠানে আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904, আমি আবারও বলি 09611904904। জি, আপনার নামটা বলুন।
হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ফারাব ইসলাম।
ফারাব ইসলাম বয়স?
জি, 17+।
17+, মানে 18 বছর এখনো
হয়নি।
আচ্ছা, ঠিক আছে। কি মানে কি করেছেন বা কি হয়েছে আসলে আপনার জীবনে, শুরু থেকে একটু শুনতে চাই।
জন্মের পর থেকে যত দূর দেখছি আমাদের পরিবার মোটামুটি অনেক ভালোই আসলো, পরে আস্তে আস্তে আমি বড় হয়ে লাগছি, আমার ওরা স্কুলে ভর্তি করেছে। তারপর আমি স্কুলে
কি করতো? আপনার ফ্যামিলি
কৃষিকাজ করতো।
আর পরিবারে কে কে ছিল সদস্য?
আমার বড় ভাই, আমি, একটা আপু, বড় আপু,
মানে তিন ভাই বোন আপনার। আপনি সবার ছোট?
জি।
ওকে,
পরে আমি আস্তে আস্তে বড় হয়ে লাগতেছি, যখন আমি ক্লাস 3-4 এরকম পড়ি, আমি 5 পর্যন্ত পড়ার পরে আমার আব্বু আর আম্মু মিলে আমার মাদ্রাসায় দিছে, কুমি মাদ্রাসায়। তো ওখানে আস্তে আস্তে করে পড়ি, তো কুমি মাদ্রাসাতে আমার রোল ভালো আসলো, আমার মাথা মোটামুটি অনেক ভালো আসলো। আমি ক্লাস 1-এ মনে হয় রোল 24 মতো আসলো, তো ক্লাস 2-তে 1 এরকম করে আমি 3 বছরের মতো পড়ছি। তো ক্লাস 4 পর্যন্ত পড়ছিলাম আমি, 3 বছর একই আসলাম। পরে আস্তে আস্তে করে এরকম করে লেখাপড়া করতে আস্তে আস্তে করে আমার শয়তানে ধরা শুরু করছে। ভাবলাম যে মাদ্রাসা ফলাই যাই গা, পরে মাদ্রাসা থেকে পলাই গেছি গা। যাওয়ার পরে ওরা তো অনেক খোঁজাখুঁজি, তো আমি শহরে ঘুরি, কোনো খাওয়ান দাওয়ান নাই, কিচ্ছু নাই। আমার বোনের বাসা আসলো আপনার এই গাজীপুরি শহরের মধ্যে, কলেজ গেট। তো আমার সময় অনেক ক্ষুধা, তারপর আমার অবস্থা যান বাড়িতে করে, পরে আমি আমার বোনের বাসার সামনে গিয়া ডাক দিলাম, ডাক দিয়ে সেটা আমি নাতাগুন্ডিতে হয়ে গেছি গা ক্ষুধার জোরে। পরে আস্তে আস্তে করে আপু আমার দুলো খাওয়াইলো, খাওয়ানোর পরে গোসল মুসুল করাইয়া, পরে আম্মু ওদেরকে খবর দিছে, ওরা আইসা দুইটা কান্নাকাটি, তার তোর মাস পড়া লাগতো না, এটা এটা অনেক কিছু কইছে। করার পরে বাড়িতে গেলাম, এই বাড়িতে গিয়ে এই ঘুরি দাঁড়ি খাই,
মানে লেখাপড়া বন্ধ
বন্ধ আমার লেখাপড়া বন্ধ করেছে, তারপর ঘুরি খাই এগুলোই। তারপর আস্তে আস্তে আমাদের একটা পোলট্রি ফার্ম আসলো, ওটা আমার বড় ভাই করে, তো আমার আম্মু আব্বা কইতে থাকে তুই তো কোনো লেখাপড়া করিস না, তাইলে তুই একটা কাম কর, ওই আমাকে ফার্মে কোনো লোক নাই, কোনো পোলা বাইন ভাইতেছি না থার লেগিয়া, তাইলে তুই আপাতত ফার্মটা দেখ,
মুরগি ফার্মটা,
হ্যাঁ মুরগি ফার্মটা, তুই মুরগি ফার্মটা দেখ, তাইলে আমরা লোকে একটা লোক আনতে গেলে 5-7 হাজার টাকা লাগে, তো তুই মুরগি ফার্মটা দেখলে আমরা কিছু টিয়াও বাঁচলো, আর তুই এনে থাকলে মোটামুটি খারাপ হইত না। পরে আস্তে আস্তে গেলে মুরগি ফার্মে থা ধরছি, তো মাঝে মধ্যে দুই একটা পোলাইতো আমাদের এলাকারই, তো ওরা এলাকার উইলে ওরা অন্যদের সাথে বরিশালে বাড়ি আমাদের এখানে এসে বাড়ি করছে, তো আমি এগুলোর নাম বলবো না, পরে আসতো 3টা ছেলে
মুরগির ফার্মে,
জি
কেন আসতো,
আসতো শুনতাম ওরা নাকি খারাপ ছেলে এরকম, তারপর শুনতাম, তারপর আম্মু আব্বু ওরা তো দেখতো না, ওরা আসতো মাঝে মাঝে দেখলে বুঝতো যে এই এই ছেলেগুলোর কথা কিস না বা ওরা বেশ একটা ভালো না, পরে এরকম করে সময় যায় তা নাই গপসপ করে আমার নাই পানি টানি খায় জায়গা, তো আমি মুরগিরে দেখি আমি রাত্রে থাই, তো একদিনে আমার গল্প করতে থাকো খারাপই কি করে এসে বিভিন্ন কিছু আমি বসে রয়েছি বউ, তারপর বইলো বই এক কথা দুই কথা কইতে কইতে কইতেছে ক, আমি ও সিগারেট ধরাইছে একটা, পরে ধরাই কইতেছে ক হ্যাঁ সিগারেট খাই মনে কিছু নিও না, আমি তো কিছু খাই না, এই টুকটাক সিগারেটই খাই,
আচ্ছা কি এটা
গাঁজা খাকে ক, আচ্ছা গাঁজা খাইতো রাজারা, ও গাঁজা খাইতো রাজারা মানে আমাদের যে কিছু রিস্কা ওলারা এগুলা খায়া এগুলার নেশা বানাই লিখছে, পরে এটা এটা কই, পরে আমি আচ্ছা তাহলে বাবা জিনিসটা কি কইতেছে গো, বাবা খাইলে তোর কি কইতাম ভাবি, বাবা খাইলে নিজের বাপর হচ্ছে চিনা জানা, ও বাবা খাইলে তুই সারাদিন দেখবি পেটটা একেবারে ফুলে থাকবি, বাবা খাইলে যে কি মজা, আর কইতেছে গো ছোট ভাই কি কম তোরে, তোর টিয়া থাকলে কোনো একটা খাওয়াই যাইতাম, তুই তোর একটা ফেলা তুলছো তো মানে, আচ্ছা তুই কাজে কইস না আমি তোর আজকে এটা খাওয়ামো, আরে আমার তো একটু আগ্রহ হইলাম কি দেই জিনিসটা কি, তো আমার খাওয়ার প্রতি কোনো নেশা নাই, পরে আস্তে আস্তে করে ওই এগুলো বলা করে জোর রাজনীতি করে গেছে গা, তো বিকেলে ওরা আইসি অনেকগুলো গাঞ্জা লিয়া এক ফুটলা প্রায় 50 গ্রাম গাঞ্জা লিয়ে আইছে, গাঞ্জা লিয়ে ওরা বইলো বড় বড় দেখলাম ওরা করতেছে গাঞ্জা কিস্তি দেয় দিলাম, তো দেখি আমি যে সর্বপ্রথম দেখছি তো, তো দেখে আমার একটু ইয়ে লাগছে করে কি করে এটা, তো আমি মুরগির পানি খাবার দিয়া এসে ওদের সাথে বসছি, তো আমি ওই সময় খাই নাই কোনদিন গাঞ্জা খাই নাই, মাঝে মধ্যে টুকটাক সিগারেট মানুষ এক টান দুই টান দিল দিতাম এর দূরই, পরে ওরা গাঞ্জা মাঞ্জা বানাইলো বানাই টুকরো টুকরো হমানে খাইতেছে স্টিকে একটাই দেয় চারেকটারে, এভাবে করে হমানে খাইতেছে, খাওয়ার পরে আমার কাছে হচ্ছে খাবি আমার ডর করে, পরে আমি আবার মাঝে মধ্যে গুলিপ সুইচ খাইতাম ঠান্ডা দিকে এগুলো খাইতাম, তো আমি যাচ্ছি আমি একটা কাম করি আমাকে গুলিপ সুইচ জানি তোমরা একটা কাম করো আমার একটা গুলিপ সুইচ বানায়া দিয়া যাও গা, পাইছো তুই আন, তো গুলি চুরা আনলাম ওরা গাঞ্জা মাঞ্জা দিয়ে বানাইলে, তো আমি ডরে খাই না জানি কি না জানি ওই গাঞ্জা খাইলে, পরে ওরা খা ওগুলোকে জুড়ে বয়েছে, তো খাইলাম খাওয়ার পরে আমি দেখছি না কিচ্ছু হয় না, ওই সময় কিচ্ছু হয় নাই, তারপর ওরা গেল গা, এরকম করে অনেকদিন প্রায় এক মাসের মতো গাঞ্জা খাইতাম, তো একদিন ওরা একটা বাবা নিয়েছে ফার্মো, ওই সময় তো ওদের সাথে প্রায় অনেকটাই ফিরি, আগে তো এসে বৈশা বানিয়ে খেতে বিড়িও খাইতো না, তো অনেক তো গাঞ্জা খাওয়া এই মাগরিবের পর থেকে ওরা ফার্মে বসা দিত, তাই রাত্রে 11-12 মতো থাকতো, আর দা আব্বা জানতো না আম্মা জানতো না বা বাইরে জানতো না, এরকম করে ওরা এগুলো করতো, করার পরে আমিও ওদের সাথে খাইতাম টুকটাক খায়া, প্রথম প্রথম গাঞ্জা খাওয়া মনে হতো, তারপর অনেক ধরতো গাঞ্জা খাওয়ার পরে অনেক ধরতো, এমন ঘুম আসতো আমি মশারি দিয়া লেপ দিয়ে ঘুমাইতাম, কই যে ঘুমাইতাম পানি মুরগির পানি দেওয়ার কোনো খবরই থাকতো না, পরে এইভাবে ঘুমাইতাম প্রচুর ঘুমাইতাম, আর একদিন তো গাঞ্জা খাই আপনার কোনো চোখই দেখতেছি না, পরে এমন মনে হইতে যে আমার মাথাটা সব ঘুরে যাবো, একদিন আমি খুব অবস্থা টাইট গান্ধা খাই গেছে আমাকে কিসে আমি কিচ্ছু হয় নাই, তারপরে বুঝতে দিই নাই, পরে এইভাবে আস্তে আস্তে তারপরও আমি ভাবছি যে না এইগুলো খাই আমি ঠিক খেতাম না বা সহ্য করে থাকতাম না, তো এইগুলো আমি চাইরা দিই, পরে ওরা আইয়ে ক খা খা দুই একটা দেয় ও ওদের কাছে কই না যে আমার খারাপ লাগে, তারপর আস্তে আস্তে এমনি খাওয়া শুরু করলাম, খাওয়ার পরে তো আর ছাড়তে পারিনি আস্তে আস্তে শিখে গেছি, একসঙ্গে দেখতাম বালি লাগতো, তো ঘুমো সোর মাঝে সময় আইতো না মোটামুটি হালকা পাতলা মাথা জিমাইতো, তো এমনি গাঞ্জা খাওয়া শুরু, তো একদিন বাবা পার মানার পরে ওরা বাবা ধরেছে, আমি তো দেখাও বা ওরা ফুয়েল এগুলো কেমনি কি করে, পরে আরো অনেক কিছু ওরা করে আমি তো ওইগুলো আমি মনে মনে ভাবছি ওরা কি পাগল নাকি এগুলো কি করে, পরে আস্তে আস্তে করে ওরা ফুয়েল এর নিচে মেজ দিয়া সুই বানায়া।
আমি পুরো প্রসেসটা জানতে চাচ্ছি না, মানে ওরা যেভাবে খেতে হয় সেই প্রসিডিওরে ওরা খাচ্ছে। আচ্ছা, তারপর
তারপর খায়, তারপর আমার লাস্টে একটা টান দিল, টান দিবি? আমি কে হ্যাঁ দিনু, পরে দেওয়াইলো তো টান দেওয়ার পরে আমার মুখ থেকে দুমা টুমা জাগা ভাই দুমা ধুয়ে না, তারপর দ্বিতীয় একটা টান দিল তো বা আমি খাইলাম, তো ওই দিন আর কিচ্ছু হয়নি। প্রথম দিকে ক 500 টিয়া দিস, আমি 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 টিয়া বম করতে দিস 500 টিয়া, তাইলে মন করে দিলে দুই তিনটা লে বমু, পরে বেঁচে আছো, তাইলে দিলাম 500 রে, তারপরে ওরা দুইটা লে আইছে, আমি আর আমার বড় ভাই আর লোকে আরো দুইটা আছে, এই ওরা তিনজন আর আমি, বর বর আস্তে আস্তে যে খাইলাম ওরা আমার ভালো করে খাওয়াইছে। খাওয়া করে দেখ আমরা তো অনেক আগে থেকে এইগুলো খাই, খাওয়ার পরে আমরা তো অনেক সহ্য করতে পারি, কারোর লোকের স্মৃতি না, তুই কিন্তু ভুললে বললে কাজ, কারোর লোকের স্মৃতিস না, এইগুলো খাইলে কিন্তু মাথার সাথে একেবারে চিৎকার হয়েছে, ফায়ার হয়ে থাকবি, তো এইটা এটা অনেক কিছু গুলো। তারপর আমি ভাবলাম যে হ্যাঁ, তারপর আমি খাইলাম, তো সন্ধ্যাবেলা আমার আসলে খুব রাগ উঠতেছে, বায়া জাগত তাই আমাকে দিতে লাগে, আম্মাই জাগত তাই দিতে লাগে, আমার খুব গাইল লাগতাম।
প্রথম আপনি ইয়াবা নিলেন?
সর্বপ্রথম।
কত বছর আগের ঘটনা এটা?
পরে আপনার ইয়ে বাঁচতে খাইতাম, তো আমার কাছে তো টাকা আসলো না, তো ভাবলাম তো আমাদের ফার্মে মুরগি আমি তো একলাই থাকতাম, তো রাত্রেবেলা আমাদের এখানে একটা বরিশালের পট্টি আছে, ওরা সবাই বরিশাল থেকে আইছে, আমাদের এখানটায় থাকে, আমরা বরিশালটা পট্টি করি, তো মুরগি বেচতাম, তো মুরগি বেচতাম আস্তে আস্তে, দুইটা তিনটা মুরগি দিলে কেজি ব্রয়লার মুরগি, তো তো 120-125 টাকা কেজি দিলে মুরগি বেচা বেচা আমরা আমি টিয়া খাইতাম, আমার তো টিয়া থাকতো, আমি সব টাকা দিয়ে দিতাম বাবার মেয়েতে, তুই খাইতে এক সময় বাবা না খেলে ভালোই লাগে না, ওরা আনতো আমার সাথে নিয়ে যেত যে নয় হ্যাঁ নয়, তো এক সময় মুরগি মেয়েদের 500-700 বেচতে বেচতে 5,000-7,000 করে মুরগি বেচতাম, তো কেউ দেখতো না, বাইরে দেখতো না, মায়া বউ ওরা কেউ কেউ দেখতো না, আমার আমি তো থা লাগে রাত্রে বাইরে এই রাজনীতি করে এটা করে সেটা করে, ও বাইরে থা লাগে, ও আর এইগুলো দেখে না। পরে আমি মুরগি বেচার পরে এক সময় ভাবলাম যে বাবা 250 করে একটা বাবা কিনা তো পুষে না, আর ওরা বলে 60-120-150 বাবা এনে 250 বেছে 300 বেছে, তাইলে দি বাবা কিনা নো জানি, তো কইলাম বড় বেড়ে, ও কইতেছে আমার 10,000 টাকা দিস, তাইলে আমি ইস্টেম করে টেনবো না, নিলে আমি ব্যবসা করবো না, তোর লাভটা দিব না, অর্ধ অর্ধ করে দুজন নিয়ে যাবো, কানে তো ওরে দিলাম 10,000 টাকা মুরগি বেচে দেওয়ার পরে ও আনছে, বললাম আসে আমার 10,000 টাকা প্রথম দুই দিনের ভিতরে দিয়ে দিছে, দিয়ে সাইরা ও আমার আবার 3,000-4,000 টাকা লাভ দিছে, তাও তিন দিনের ভিতরে আমার সব টিয়া আয় পড়ছে। পরে ভাবলাম আস্তে আস্তে করে আমার ও লিঙ্কিং দেখে দিল, দেখে দেওয়ার আমার কুষ্টিয়া একটা লোক দিয়ে এলো সাকিব করে নাম, ওর কাছ থেকে বাবা আনতে হবে একদম সস্তা, ওর লোকের যে কথা বললাম কইতে 90 টাকা করে, তো 90 টাকা বলতে ভালো ক আমরা কুষ্টিয়া ইয়া পর্যন্ত রাজবাড়ি পর্যন্ত দিমু, পরে বাকিরা নেওয়ার দায়িত্ব তোমাদের, পরে এইভাবে ওর কাছ থেকে সহজে বাবা আনছি, কারণ আমি কুষ্টিয়া আগে অনেকবার গেছি, কোনদিন পুলিশে ধরে নাই, আমি স্বাভাবিকভাবে আপনার ইয়া বাজদা বাবা লইছি বুঝেন তো, 100-150 বাবা ছোট্ট একটা পুতলা, পরে ছোট্ট একটা পুতলা লিয়ে এসেছি, এইভাবে আনিয়ে আনিয়ে আনার পরে আমরা ওই সময় পাইকারি দিতাম 150 করে, 90-80 টাকা করে না পাইকারি 150 করে দিতাম, তো এইভাবে দিই, তো এক সময় অনেক দিতাম বাবা, তা কিছু বলা আমার ফার্মে ইয়া করতো জোয়া খেলতো, তো ওই সময় ফার্মটা একটা স্পোর্ট হয়ে গেছে আমাদের গাজীপুরের মেন একটা স্পোর্টে, তো ওরা জোয়া খেলতো অনেকটা, তখন 10,000-20,000 টাকা লেগে হইতো, একজনের 50,000-70,000 টাকা এনতে লাভ করতেছে 2,000টা, তো বইতো তো এমনি সবাই মোটামুটি জোয়াটা খেলতো, তো আমি আর জোয়া খেলা পাই না, তো দেখতাম, তো বড় বেড়া আবার জোয়া খেলতো না, ওরাও দেখতো, তো অন্য এলাকার বৈশাল পট্টিরা ওরা জোয়া খেলতো, তো একদিন বইছে ওরা জোয়া খেলবো, বইছে বসার পরে আমি আর বড় ভাই আর বাকি দুইটাই চিন্তা করলাম যে এটা নিয়ে এত টিয়া ফা, আমরা 500 টিয়া দিনে বাবা খাইতাম, তো এটা কোনো কাম নাকি, তো কোয়াচার একটা কাম করিল, তো করতে পারম তুই কিছু করবি না, আমরা ফিটিং দিয়ে দিই মজুরি, ফিটিং দিয়ে আমরা সব টিয়া করে লাইকা দিই, আচ্ছা লাইকা দিই, পরে ওরা আইসা বসলো, বসলো বসে পরে
ওরা কয়জন ছিল টোটাল?
ওরা 8-9 জন,
8-9 জন, প্রথমে 3 জন আসলো আপনার ইয়েতে, তারপর ধীরে ধীরে আরো বাড়লো,
বাড়লো অনেক বাড়লো,
আচ্ছা এদের কারণে নাম আপনি বলতে চাচ্ছেন না? ওকে,
তারপর ওরা আইসা বসলো, বসার পরে জোয়া খেলে খেলা পরে ওইগুলার আমি খবর দিলাম যে ওরা তাইছে, আর পরে ওরা চাষ করে দরজা খুললো, বড় ভাইরা দরজা খুললেই পরে কি খেলা সেটা এটা সব কেটে, তো ওরা তো আবার বরিশাল লেপটি, আমরা তো আবার স্থানীয়, তো কি কিছু কইতে না সব টিয়া দিয়ে লাইছে, তো দেওয়ার পরে এই টিয়া নিয়ে কইতে আসতে যে হাতে টিয়া বন্ধ করবো, বন্ধ করবো ওরা 3টা টিয়া নিয়ে হাওয়া, আমার ওরা টিয়েই দেয় না, পরে আমি তো আর কি করবো যে অতীতকে তো ওগুলো চলা দেওয়া হচ্ছে ঠিকই তো না, আর টিয়ালে যেভাবে হাওয়া তো থাক এগুলো আমাকে চলা দরকার নেই। পরে তিন দিন আগে দেখো অবৈধ আমি তো টিয়ালে গেছি এই সেই বিভিন্ন কিছু কইতেছে, টিয়ালে যাওয়ার পরে টিয়া তো আর পাই নাই, ইতেন আবার ইতেনটা ফেরত দিয়ে লাগছি, ইতেনটা দিন গেলে না আমরা গিয়ে টিয়া দিছি এইটা এইটা বিভিন্ন কিছু কয়। পরে ওরা যেমনি আমার বুঝাইলে ওই সময় ছুটু আসলাম কিছু একটা বুঝতাম না, হ্যাঁ বুঝাই বুঝাই লেছি, বুঝানির পরে ওরা আস্তে আস্তে করে এমনি চলে এমনি যে আমি ভালো মতো থাই খাই দাই ঘুমাই, মুরগি বেচতে সময় প্রচুর মুরগি বেচতাম, একটা দালান থেকে 30-40 হাজার টাকা মুরগি বেচে চালাইতাম। তো বাড়িতে জানতো না 200-300 মুরগি শর্ট পড়তো, কই তো কিরে মুরগি এত কম কে আমি কি আমি জানি নাকি, আমি কি একটা মুরগি খাই বাগুন করি মুরগি কম, তোমরা মুরগি মরলে ভুললে হো 5টা মরলে হো একটা এরকম কই যা।
তখন আপনার বাড়ির লোকজন জানে না যে আপনি?
না 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 আমি সিগারেট দেখাই এটা জানো, বড় ভাই তো কইলে ও কইতেছে না ওর তো কোনদিন আমি সিগারেট খাইতে দিই নাই আর ওই তো এরকম করে না, তো গন্ধ তো ঠিকই পাইতো। তো বাবা আনতাম এগুলোই করতাম। একদিন আমাদের যে এলাকার একটা ব্যবসায়ী কইতেছে কো বাবা দিন কত করে, ওই সময় আমরা আর কুষ্টিয়া যাইতে না পুলিশে খুব রিস দেয়, তো কুষ্টিয়া যাইতে না কইতে কো 150 করে দিন মাল, তাইলে আমরা বললাম যে 300 মাল লাগবো এলাকার যে, তো বড় ভাই করে খবর দিলাম 300 মাল আনমো তো তোমরা একটু সাথে করে থাইক হোক কো। আচ্ছা সাথে করে থাকবো না আমরা। তারপরে ওরা আইলো, তো আমাদের এলাকার একটা নাম আছে চুঙ্গির পাড়, ওইখানে আগে আপনার মানুষ হুট করে মাইরা নিচে বালাই দিলে পয়সা দিত গা। তো বড় ভাই তো একটা শুয়ে আসলো বাবা খাইতে গেছে, এটার এমন ইয়া করছে বিষ করছে, এটা তো একটা গাই দিলে ও সাথে সাথে ঘুরে মারা যা। তো
শুই মানে কিসের শুই?
এটা তো বাবা খা,
ওটা বিষাক্ত ছিল,
বিষাক্ত। তো ওই আইসে 300 বাবা লেয়েছে, আমার পরে ওরে বাবা আমার তো দেয় না, আমি আচ্ছা টিয়া দিতেছি বাবা দেও, তো বাবা দেওয়ার পরে বড় ভাই ধরতে পিছিয়ে তা হঠাৎ করে মারা বললো
বুঝলাম না কি হচ্ছে,
ও আমার কাছে বাবা দিলো তো আমি টাকা দিবো, তো বড় ভাই আর সাথে যেহেতু দুইটা ওরা ওরে জাফরাই ধরছে, ওই যে বাবা দিব আমি করে জাফরাই ধরে ওরা ঠাস করে মারিয়া দিলো শুই।
ফারাবিকে দেখা যাবে না কারণ ফারাবির কোন ছবি আমি ফেসবুকে পোস্ট করিনি, তবে সিক্রেটস নিয়ে একটা পোস্ট আছে আমাদের ফেসবুকে, আপনারা চাইলে ওখানে চলে আসতে পারেন, দেখতে পারেন, কমেন্টস করতে পারেন যেগুলো ফারাবিকে নোট করা হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/ilovedhakafm secrets something beyond entertainment. Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria only on Dhaka FM 90.4. Secrets, something beyond entertainment. ফিরে আসলাম আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে কনফেস করছে ফারাবি, যেখানে আমরা ছিলাম ফারাবি। তারপর
তাহলে ভালো আইনদের পরে আমরা এই বাবা লিয়ে বসছি, আমরা সাহস আসলো প্রচুর যে আমরা মোটামুটি টুঙ্গির স্থানে বলা হয়
পয়সা ওকে দিবেন না, এই কারণে
বাবা গুলা মারা দিচ্ছে ওর কাছ থেকে।
তারপর ওর কি অবস্থা দাঁড়ালো?
ওরে আমরা চাষ করে মারা দেওয়ার পরে ও নিচে পড়ে গেছে, তো শুনতাম শুইটা নাকি খুব বিষাক্ত, বিষাক্তর কারণে মারা দিলে নাকি মারা যা, তো ওরে মারার পরে আমরা নিচে পালাই দিলাম, তারপরে ওর লাশ গেছে বাইশা,
ওকে মারা গেছে
আর পাইনি,
ও মারা গেছে,
মারা গেছে। এই লাশ আপনার টুঙ্গি তুরাগ নদী দিয়ে অনেক দূর জায়গায় যা টুঙ্গির সাথে যে কালেকশন, এই লাশ পরে আমরা ওরে মারা দেওয়ার পরে ওরে আর পাইনি, ওর বাড়ি স্থানীয় না, ও বরিশালে পুটির ইয়াবা ব্যবসা করতো, তো আমরা মারা দিলাম, তো ওর লাশ আর ওর বাবা মা খুঁজে পাইল না, ভাবছে হয়তো কোনো কি গেছে গা বা কোনো কিছু হয়েছে, তো ওরা খুব কান্নাকাটি করছে, তারা পুলিশ আইসা পুলিশের কাছে ইয়া করছে যে এগুলো কি করে জিডি মিডি এগুলো নাকি করছে, করার পরে কি ওর তো আমরা মারিয়েছি, আমরা তো আর কাউরে কই না যে আমরা মারিয়েছি, তো আমরা 300 বাবা নিলাম, নেওয়ার পরে কি আর কি আমি তো যে বাবা কিনবো বাবা বিস্মি এগুলো বাবা লিয়ে বয় খাইতো বাবা, তো বাবা লিয়ে বই বাবা খাইতো, তো 300 বাবা জানে দুই তিন দিন খেলাইছে খায়া, আমার সহ 300 বাবা দুই তিন দিন লাইক খেলে খেয়া ওরা বাবা গুলা লাইছে খায়া। পরে আস্তে আস্তে করে আমরা এইভাবে দিনকাল যা, তো ওরা খাওয়ায় আমিও খাই, খাওয়ার পরে
আপনি মুরগি বিক্রি করে খাওয়াইতেন আর ওরা,
আর ওরা এমনি খাইতো ফ্রি।
আচ্ছা,
আমার ওরা ইয়া দিয়ে দেয়া বাইল দিয়ে দেয় ফ্রি খাইতো, যে আমার কাছে 800 টাকা দেয়, আমরা দিই হচ্ছে 1000 মিলে আর 2700 লেবু মানে দেয়া দিতে 800 দিলে ওরা বাবা নিয়ে নিত দুইটা, আর কিন্তু বাবা শেষ এটা এটা। ওরা আমার কাছে প্রতিনিয়ত টিয়া মারি খাইতো, তো এক সময় আমগো মুরগি খুব লস হয়, তো লস হয় দুই তিনটা লস হওয়ার পরে ভাই মোটামুটি ফার্ম বন্ধ করে দিতে, ওর ঠাকুরের মুরগি তো
মানে লস তো আপনার জন্যই হলো।
হুম, আমার জন্য, কিন্তু ওরা তো এইগুলো জানতো না। আমি 300-400 মুরগি থেকে ম্যাক্সিমাম 50-60 হাজার টাকা বিক্রি করা যেত, এগুলো তো লাভ থাকতো, আমি এইগুলো বিচাইতাম, তারপরে 20,000-30,000 টাকা লাভ হইতো, তো চলতো ভাই। আমি তো খারাপ কি, আমি তো আর মুরগি দিই না দেহে, তো লাভ হইলে কি, আমার এমনি কিছু দিত না, খরচ টুকটাক দিত, তো চলতাম। তো একসময় মুরগি ফার্ম বন্ধ করেছি, পরে ফার্ম বন্ধ করার পর তো একেবারে মানে কি করি, টিয়াও নাই কিচ্ছু নাই। পরে আস্তে আস্তে ওরা জানিয়ে গেল কা ঘরে আরা যাই আবার ভোলা বানব খাজে এইটা জান না, তো ওরা অনেক কিছু করলো, তারপর আম্মু অনেক গালাগালি, ভাই তো তোকে চিত্তা ভাই আর তুই এগুলো কি করছো দিলে এটা তোর মার মহিষি বিভিন্ন কিছু, তো একদিন দুইটা চটকো নাম আসছে, তারপরে আর আমি কিছু কই নাই, তো ওদের সাথে কয়েকদিন যাই নাই। তো আস্তে আস্তে আবার যাই, তো মুরগি নেই, তো আমার কাছে টিয়া না একটা মাথা খারাপ হয়ে যাবে। তারপর মনে মনে চিন্তা করলাম যে কি করা যায়, পরে ওই সময় বড় ভাই মুর কইতেছে আমার কিছু টিয়া দরকার আর জায়গা কিছু ব্যস্ত, আমরা মোটামুটি 3 বিঘা 4 বিঘার মতো জায়গা হইব আমাদের, তো ওইখান থেকে 6-7 কাঠা জায়গা বিচা লাও, তো আম্মু দেয় না কথা আগে, এগুলো ব্যস্ত করলেন, তো ভাই দুই ভাই বোন আছে।
আপনার ভাই বিক্রি করতে বলছিল?
হম, বড় ভাই।
কেন বিক্রি করতে বলছিল?
ও টাকা লাগবে, রাজনীতি করে তো
পলিটিক্স করে,
পলিটিক্স করে আমার টাকা লাগবে, আর এমনি একটা বাড়িও বান্ধব দেব, তো
বাড়ি
বাড়ি বানবো আমাদের গড় বানবো। পরে এইভাবে পরে বলতে আম্মু রাজি হইলো, আচ্ছা আমি জায়গা বেশি, তো পাঠি দেখ, তো জায়গাটা আবার রাস্তার সাথে মেইন রাস্তা আছে, তো পাঠি দেখ তো বেশি সমস্যা নেই, তো 7 লাখ টাকা যে কাটা হইব, তো বেচে লাগছে 7-8 টাকার মতো মনে বেচছে, বেচার পর 33 লাখ টাকা বেচছে, টোটালি 33 লাখ টাকা বেচছে,
33 লাখ টাকা।
তো বেচার পরে আমার বড় ভাই দিয়ে লাগছে 20 লাখ, আমরা আপু ওর মনে 2-3 লাখ টাকা শ্বশুর ভাই দিচ্ছিল, আর বাকি 7-8 লাখ টাকা ফিরিয়ে দিছি, ফিরিয়ে দেওয়া বাড়ি বানবো মানে আমাদের আলমারিতে। ওরা কিন্তু এগুলো ব্যাংক কত নেই, আমরা তুই যে তোর পরে আমি এগুলো তো আর যাই না, করে করে জায়গা বেচছি এটা করছি এটা করছি, আমার কিন্তু গপ্প করে যে আমরা 8-10 লাখ টাকা আছে, এটা তো যাই ইয়া করবো এটা করবো, তো বাড়ি করবো, তো এভাবেই। তো একদিন চিন্তা করলাম আমাদের প্রতিদিন সকালে ভাবি, তো একটা কথা কি, আমার ভাই যে সময় বিয়া করাইবো আমার বাইরে অনেক মায়া দেয়ছে বহু, কিন্তু এক কোনো মায়ে বিয়া অনেক মায়া অনেক সুন্দরী মায়া দেয়ছে শহরে ভালো ভালো বড় ব্যবসায়ী শিল্পী মায়া দেয়ছে, তো ও বিয়া করে নাই, তো লাস্ট মাস বাবা এলাকা ইয়াদ গেলাম বাড়িতে গেলাম, তো ওইখানে একটা মায়া দিয়েছে, তো আমার আম্মু মায়া দেখে থাক আমার ছেলেরা আর ইমায় দেয় দরকার না, মায়া অনেক কালো আমরা যাইয়া, তো আইসা বলবো, তো আমার বাইক করে না আমি তো দেখে এলি, তো দেখতে গিয়ে কো আমি ইমেয়ে বিয়া করবো, ওর বিয়েই করবো এটা, ওর এটা বিয়া করাই লাগবোই। তো আমার আম্মু তো খুব কান্নাকাটি যে না তুই তুইটা কি করছিস, এরকম কালো মেয়ে তুইটা কেমনে বিয়ে করবি, কালো চেহারা ডকনা, তারপর একটু মোটা, খুব সমস্যা। আমার আম্মু হেন খুব কান্নাকাটি, তো আম্মু আইসা বসছে বাড়িতে, হ্যাঁ নই কবে বিয়া না করে যাইতাম না এটা এটা, তো আম্মু বাড়িতে এসে তুই বিয়া কর, তাইলে আমি হেলা যাইতাম না, তো করলো কি আমার ভাই দুদিন পরে ওরে ওই গান লিখছে, ওই গান লওয়ার পরে আম্মু দেখছে আর ওরে বাইরে জানা জানা, তারপর আম্মু লুক টুক লিয়ে গেল, যাওয়ার পরে ওইখানে বিয়া করাইলো বাবিরে, তো বিয়ে করে আবার আনছে বাড়িতে, আনার পরে আম্মু আবার ভাবির দেখলো, দেখা সেটা খুব কান্নাকাটি, কই কালা বউ তুই কে বিয়ে করছিস এইটা এইটা, তো মোটামুটি ভাবি ভালোই আসলো, তো যখন বিয়ে করছে নতুন নতুন ভাবি সকালে কপি টুপি গুলা ইয়া করতো, সকালে আম্মুর দিত আমার তো ওর বাইরে ওরা খাইতো, খাওয়ার পরে আমি চিন্তা করলাম মানুষ থেকে শুনে ঘুমের বুড়ি দিলে নাকি মানুষ ঘুমাই জায়গা, পরে মানে কপি তো খুব তত থাকতো ইয়ার মধ্যে প্লাসও লাগতো, তো খুব তলা থাকতো, পরে আমি কই ডাক্তারে বললাম ডাক্তার এই ব্যাপার ঘুমের বুড়ি লিখি ঘুমান যা, কয় একটা হইলে ঘুমান যাও আর ঘুমান যাও না, বা দুই তিনটা অমানে খাইলে ঘুমাইবে, আর যে 8-10টা দিয়ে দেয় তাহলে মারা যাইব, দাঁড়িয়ে খাওয়ায় তো দূরে থেকে, আর ডাক্তার আমাদের মার্কেটে না দূরে শহরে একটা ডাক্তার থেকে বলি আনছি দুই তিনটা, দুইটা নাকি তিনটা বলি আনার পরে কপির ভিতরে সাইডা এটা গেছে গইল্লা। গইল্লা যাওয়ার পরে ওরা সকালবেলা দিছে, ঘুম থেকে উঠছে ভাবি বাই, পরে আম্মু ওরা দেওয়ার পরে আমি চাই দেওয়ার পরে বাবির দেয়া নেয় তো কপি দিয়ে সবাই দেয়া বায়ে আম্মু ওরা সবাই ঘুমাই গেছে। ওরা এই ঘুম সকালবেলা উঠছে ওইটা না একটা নাস্তা করলে নাস্তার আগে গেছে ঘুমাইয়া। তো ঘুমাইবার পরে আমি আবার আম্মুর ইয়াত আচ্ছা আসলো চাবি আসলো, তো চাবি দিয়ে আমি তালা লাগছি খুললা আমাদের তো ড্রয়ারে ড্রয়ারে
ড্রয়ার তালা
টাকার ড্রয়ারে খুললা খুললা তারপর দিয়ে অনেকগুলো বান্ডেল এমনি আলাদা আলাদা করা
তো বিক্রি করার টাকা
তিনটা বান্ডেল নিয়ে গেলাম। তিনটা বান্ডেল নিয়ে
কত টাকা ছিল?
চুরি করছে কেউ
আপনাকে চুরির বুদ্ধিটা কে দিয়েছিল? আপনি নিজেই নাকি?
ইন্টারনেট থেকে দেখতাম গুগল থেকে। আর বাবি তো খাই ঘুম, তো আমি এমন একটা বাহানা করলাম যে আমিও ঘুমাইছি। তো উঠছে আম্মু কোন চুরিব পরে অনেকে কইতেছে মনে তোমরা ঘুমের থেকে উঠছো আর চুরি মনে সময় দৌড় দিছে, দৌড় দৌড় দেওয়ার কারণে মনে বাকি টিয়ারি নিতে পারে নাই বা এসে। তো আম্মু আবার এত সুখ করে নাই কই থেকে চুরাইলো এত আফসোস করে নাই। পরে আমি এই টাকা লিয়ে গেলাম না, নেওয়ার পরে এই টাকা আস্তে আস্তে খাই।
এই তিন লাখ টাকা নিয়ে বাড়ির কেউ কোনো কোয়ারি করলো না?
না 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 কোয়ারি করার কারণ আমাদের জায়গা জমি মোটামুটি অনেক আসলো আর আমরা দুই ভাই এক বোন, তো আব্বু তো মারাই গেছে। তো এমনি আম্মু খুব কান্নাকাটি করছে, করলে কি বো আম্মু কইতেছে বাইরে তো অনেক কান্নাকাটি করলে কি বো ঘুমার সময় তো হুঁশ না এই সেই। তো আম্মু কইতে সকালবেলা আমি
গাজীপুরে আপনাদের বাড়ি
গাজীপুরে আম্মু কইতে আমি ঘুম থেকে উঠছি আবার ঘুমাইছি সেই। তারপরে এমনি চলে পরে আমি এই টাকা নিয়ে 500 টাকা নোট নিয়ে এনো হেনো ঘুরি বিভিন্ন কুষ্টিয়া যায় না, তো আবার বাবা আনা শুরু করে দিই।
বাবা কি এনে কি বিক্রি করতেন, বিজনেস করতেন নাকি নিজে খাইতেন?
না না বিক্রি করতাম।
করে কি লাভ হতো আপনার?
বাবার
কয়টা লাভ হতো?
আমরা 10,000 টাকা বাবা আনলে 30-40,000 টাকা বিক্রি হতো।
আচ্ছা আপনি ডিলার হয়ে গেলেন?
ডিলার।
ওকে
তারপর বাবা আনছি, তারপর পোলাবাইন গুলা ওই সময় আমার সাথে অনেকগুলো পোলাবাইন খায় দেখবো আমরা বাতর বয়ে খাইতাম গাঞ্জা বাবা হমানে খাইতাম। তো ওই সময় আমার শরীর প্রায় 60 কেজির মতো, পরে এখন তো 45 কেজির মতো হয়ে গেছে। খাওয়ার পরে ওরা আমার সাথে সারাদিন ঘুরতো, ফোন দিত কই তুই ডাইডা খুব আদর করতো, পিকনিকও নিলে এনো হেন। তো আবার মুরগি তুলছে আমরা টাপ, তো আমারে এবার দিছে পারো থা তুই থাক, এত আমার মাইন্ড করে নাই ভালো থাড়া মুরগি বেশি যে এটা তো জানতে পারে নাই। পরে আমার আবার দিছে তুই ভালো মতো পোলাবাইন নাই, পরে একটা পোলাবাইন আনছি পোলাও থাকতো আমি রাখতাম। ওরে আবার বুঝাইছি তুই তুই কইস না, তুই তাহলে আমাদের কাছ থেকে টিয়াটো নিস কিন্তু কইস না এগুলা। তা ও থাকতো, ও থাকলে আমরা রাত্রে বইতাম 10টা থেকে 12টা একটা মতো মানুষে খুব ইয়া করতো। তো এমনি বাবা আনি বাবা খাই, তো এই যে বাবা বেশি বাবা খাই টাকা তো থাকে না, ঘুরে গেলে সবটা আসেস কই যে টা ভাঙ্গি নিজে যাই না, এইভাবে খাই দেয় বাবা আনি টুকটাক। তো আপনার একদিন কুষ্টিয়া গেছি বাবা আনতেইব, তো 300 পিস মাল লইছি, 300 পিস মাল মনে হচ্ছে 40,000 টাকার মতো মাল লই আমি ব্যাগটা মালটা লই আইসি আয়া আপনার গাজীপুর আবদুল্লাপুরের দিকে নামছি। নাম আবদুল্লাপুর থেকে নাম আমি ওই এই জায়গায় দিয়ে জয়দীপুর যাওয়ার পরে হচ্ছে সৌরাস্তার দিকে পুলিশে তো আটকাইছি, পুলিশে সবাই সার্চ করতেছে। তো আমাদের বাসে উঠছে, ওঠার পরে আমি টুকটাক করে সামনে ওই যে গেলাম গাইডটা নেই মাদাম, তো নামার পরে পুলিশে গাই তুমি কই যাও সবাই সার্চ করতে তুমি নিচে যাও কই। পরে আমি এই কথা শোনার পরও দৌড় দিবার চাইছিলাম ঠসকিরে আমার দৌড়ছে, তারপরে তত যে বাবা ঠসকিরে দৌড়ছে বাবা করো 300 পিস মাল লাল একটা ডিব্বার
ভিতরে
পুলিশ পুলিশ
আচ্ছা
300 পিস মাল লাল একটা ডিব্বার ভিতরে। তো ধরা পরে কইতেছে ক তোর তো হচ্ছে বাবা, পরে আমি তো সুদাইবার চেষ্টা করতে টানতাছি বাইরে, তো ফোন দিলে বাইরে জানিয়ে আমি বাবার ব্যবসা করি, পরে বাইরে আমি ফোন দিই নি। পরে ধরছে তো ধরা পরে পুলিশ আমার কইতেছে ক এনে খারা লোক ডাক দিতে অন্য সব পুলিশ তো আর বড় বড় যারা পুলিশের ইয়ে আছে 300 পিস বাবার সাথে ধরছি। তো আমি দৌড় দিবার চাইছিলাম, পুলিশে আত্রা যারা দা দৌড় দিবার জন্য ও আমার একটা বড় মুড়া আছে লাঠি দিয়ে একটা বাড়ি দিছে বাইরা ঠুস করে উঠছে কস কস করে ফুলার মতো আমার ইয়াটা ইয়ার দিরা বাম কাদের দিরা ভাঙ্গে গেছে কাঁধে বাড়ি মারছে ওই সময় তো দৌড় দেওয়ার মতো আর পিঠে বাড়ি দিতাম না ঠুস করে মারছে আমার হচ্ছে আটকাইতে হইব পরে বাড়িতে পরে আমার এনে খুব ওই সময় মোটামুটি বোঝা যায় না খুব ব্যথা করছে করার পরে মেন্দা আবার তো তোর ভাইয়ের নাম্বার দিই ডাইরা তো ভাইয়ের নাম্বার দিল তো বাইরের নাম্বার দেওয়ার পরে ভাই আবার মোটামুটি লিঙ্ক আসলো বলে আমাদের এখানটায় একটা বড় নেতা বসির ওর কইতেছে বসির ভাই ই আমার সুদ্দার বেল ধরছে এটা এটা ও তোর বাইরে দিয়ে হি হাইটা করে পোলা মারলে ঘুরে কুসে খারাপ হয়ে যেতেছে এইটা এটা ওর আটকাছ না খায় পরে তো বসির ভাইয়ের আবার লিঙ্ক আসলো আমাদের গাজীপুর মহানগরের ইয়া মতি রহমান মতি যুগ্ম সাধারণ সম্পাদক মতি রহমান মতি সাধারণ ও করবে ও ফোন ধরবার আমার সাইডে দিছে দেখো যা আর কিছু লাগবে না তো ওরা আবার বাবা গুলা রেখে দিছে তো বাড়িতে আসার পরে এমনি বাড়িতে আসি আসার পরে তো সবাই জেনে গেছে আমি বাবার ব্যবসা করি এটা এটা দৌড়ছি আমার কাঁধে মারছে ওটা বাড়ি বাড়ি মারার পরে আমার পরে আমার ভাইয়ের লেগ লুকাই এক্সরে করম এক্সরে করানোর পরে ডাক্তার আবার দেয় লোক দেন তো রিপোর্টটা কি তুই তো হাড্ডি দইটা বাইঙ্গে করে চুর মারিয়ে গেছে গা
ডাক্তার বলতেছে
তো আমি আমার ওই সময় এক ধরনের কান্দাই বসছি আমার চোখটা বানিয়ে বলতেছে আমি কই তাহলে হাত ভেঙে গেলে ডাক্তারকে কয়ে অপারেশন করা লাগবো তো বাইক হইতেছে যদি অপারেশন করাই লাগে তাহলে ওর আরেকটা হাত ভাঙ্গিয়া দুন রাত ভাঙ্গিয়া পরে ওর দুমুন অপারেশন করতো পরে আমি ভাবলাম এটা এটা আমি ভাবলাম যে সে তাহলে তো আমার আর যদি ভাঙ্গিয়া থাকে তাহলে আমার হুইল চেয়ার থেকে সারা জীবন হচ্ছে কাটাইতে দিব অল্প বয়সে আমার যদি এটা হয় তাহলে তো এটা হইল না আমার পরে আমি হাসপাতালে বসে কাঁদতেছি বুঝে বুঝে তো বাইরে আইছে তো আম্মু আবার শুই না ওই সময় আচ্ছা একটা কথা আমি মিস করে গেছি তো আমি যে আমি যদি মাছতে খারাপ হয়ে গেছি গা বাবা খাইতাম বাবা পেয়ে আসতাম ওই সময় আম্মা আস্তে আস্তে দুর্বল হয়ে গেছে আমার এই পুত্রটা শেষ পুত ছোট পুত হ্যাঁ খারাপ হয়ে গেল গা তো এইভাবেই তো আমার যে সময় পুলিশে ধরছে বাবা সহ আমার আম্মাই তো হাতপি করছে
ওকে প্রিয় শ্রোতা আমরা এই জায়গাটায় আরেকটা বিরতি নেব এবং আজকে খুব অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে আছি রাত 12টা পর্যন্ত যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছি আর এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হচ্ছে আপনারা যদি ওখান থেকে শুনতে চান বা পুরনো এপিসোডগুলো ওখান থেকে পেতে চান তাহলে চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/tfm904 ওকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না ওকে আমরা এখানে একটা বিরতি নিতে চাই সিক্রেটস Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my state of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. Secrets. Something beyond entertainment. ফিরে আসলাম আরো একবার শুনছেন সিক্রেটস ঢাকা এফএম 90.4 এ আমি আর জি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে কনফেস করছে ফারাবি এবং আজকে খুব অল্প সময়ের জন্য আপনাদের সঙ্গে আছি রাত 12টা পর্যন্ত যেটা আমি অনুষ্ঠানের শুরুতেই বলে নিয়েছি আর এই অনুষ্ঠানটি ইউটিউবে আপলোড করা হচ্ছে আপনারা যদি ওখান থেকে শুনতে চান বা পুরনো এপিসোডগুলো ওখান থেকে পেতে চান তাহলে চলে আসবেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউবের ঠিকানা www.youtube.com/tfm904 ওকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে ভুলবেন না জি যেখানে আমরা ছিলাম ফারাবি
আমার মা হাত পিল করছে হচ্ছে বরাবর ওরে ইয়াত নিছে আপনার ডাক্তার কাছে নিছে নেওয়ার পরে
কত সালের দিকে ঘটনা এটা
এটা 2000
হাত পিল করা এটা কতদিন আগের ঘটনা
সতেরো
সাল মানে গত বছরের ঘটনা
গত বছর
আচ্ছা
তো আম্মু হাট বিল করার পরে নিয়ে গেল নেওয়ার পরে আম্মুরে ডাক্তার সুস্থ করলো করার পরে কইতেছে তো খালা আইছে খালা আবার শুনছে আমার তো হাড্ডি ভেঙে গেছে ভাই ফোন করে গেছিল খালা ওর তো একটা হাড্ডি ভেঙে গেছে গা মানে মানে অপারেশন করা লাগতারে তো খালা আবার এই কথা গিয়ে আম্মাতে কয়ে দিছে ও তোমার চুরু করতে হবে হাড্ডি ভেঙে গেছে গা তো আম্মুর সময় স্ট্রোক করছে ফোন না হয়েছে কথাটা সহ্য করতে নাই পরে আমি মুষ্ট করার পরে ডাক্তার আইসা বলবেন তো মারা গেছে,
মানে
আম্মু মারা গেছে, স্ট্রোক করছে, উনি মেশিনটা আমার হাত ভেঙে গেছে, জুড়ে চিকের মেয়েরা আম্মু স্ট্রোক করছে।
ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলে যে
ডাক্তার এসে আসার পর উনি তো স্ট্রোক করছে, মারা গেছে। আমার হাসপাতালে রাখি তুই তুই মরগা তো আর আমার দেহান নাই, বাইরে করছে বাইরে মরিয়া করছে, তো আমি আমি মোটামুটি সময় হারতে পারি। ডাক্তারের অপারেশনের দরকার নাই, তুমি হাতে মধ্যে ব্যান্ডেজ টাইমে রাখলে যেই কলার ব্যাগটা দেই তুমি সুস্থ হয়ে যাবে। তো শুনলাম আম্মুর জানা যাইব, তো ফোন দিতে খালায়রা সবাই আমার মানে হাসপাতালে লুকাই আম্মুর কাছে, তারপরে বাইরে গেলো গা হাসপাতালে, লাশ আনলো, আনার পরে আমারও বাইক নিয়েব, তো আমাদের বাড়ি রাস্তা দেখি বলে ভাই আবার আইসি পরে আনছো কেন ভাই, আমার দূরে হ্যাঁ গাড়ি দূরে ঠেলা মারছি রাস্তা দিতে বলে, তুই বলবি না তোর জানাতে তাও লাগতো না তুই দেখা, আর মানুষ তো অনেক কান্নাকাটি, আর আমার ওই সময় আবেগ আসলো না, আমি মোটামুটি আমার ইয়ে আসলো, আমি আর আমার কান্না একবারই আইতো না কোনো কাজেই না। পরে ভাই আমার রাস্তার মধ্যে ফালাই দিল, তো খালাই করে না করসকে, পরে ওরা তো কইতে কান্নাকাটি আমারই দেখবো না কেন আম্মুরই দেখবো, ওরা কুন্ডা করে অবস্থা আছে না, পরে আমি আম্মুর জানাজাত যাইতে পারি নাই। পরে খালাই আমারে নিয়ে গেছে, খালাই আমারে নিয়ে গেছে খালার হচ্ছে বাসার, পরে পড়াইছে, তারপরে ওরা জানাজা করে অনেক দিন ওরা আমার আমার আর দেয় না, আমার খালার বাইক লাগবে খালাই, আমরা বাইক আমি একলা যাই একলা ঘুরি খাই আর কান্নাকাটি করি, এটা কি হইল বা এইভাবে এইভাবে কান্নাকাটি করি। করার পরে আস্তে আস্তে যখন আম্মুর মৃত্যুর এক মাস পরে, তো খালার খোঁজ খবর নেই কিন্তু বাইরে নেই না, ও আর বাইতে যেত না, ওরা আমরা বাদ দিছি, ওর আর বাইতে লাগতো না। তো ওই সময় মাঝে মধ্যে বাবা যাই যে খাইতাম না, বাবার একটা ফেরা উঠতো যে বাবা খাইতে পারি না কি করবো, তো মানে কি কি
মা মারা গেল তারপরেও আপনার এই বাবার প্রতি নেশা ছিল?
হ্যাঁ নেশা আসলো, কারণ বাবা তো খাইতাম প্রচুর পরিমাণে, ডেলি 4-5টা বাবা খাইতাম, একেবারে অনেক বাবা খাইতাম, সারাদিন ইয়ে থাকতাম সিগারেট টানতাম, আর বাবা খাইলে সিগারেট মিনিমাম 2-3টা বাবা খাইলে 2-3 ভাগের হচ্ছে সিগারেট খাই লাইতাম। তো এইভাবেই চলতেছে, তো ওই বড় ভাইগুলো খোঁজখবর মাঝে মধ্যে নেই, তো আমি আমার আবার খালার বাড়ির সাথেই আমাদের বাড়ির সাথেই তো খালার বাড়ি থাকতাম, তারপরে ওরা আইতো গিরে টিয়া বসাতে আস না এটা এটা আমরা কি বইতাম না এটা এটা বই তিনি আমরা ভুলে গেলি গা এটা এটা বিভিন্ন কিছু ফার্ম টার্ম দিত, দেওয়ার পরে আমি ভাবতাম আমার হচ্ছে এক পয়সাও নেই, সব বিড়ি ঘরটেই নেই। তো হারতাম একদিন দুই বড় ভাই হারতেছি, বড় ভাইয়ের আমি আর আবার কইতেছি, তো একটা বুবা মহিলা আসলো, বুবা মহিলাটার কানে গলায় অনেক স্বর্ণের চিন আসতো অনেক, তো মহিলাটার বাইকগুলাই মানে স্বর্ণের চিন করেছে, স্বামীটা খুব গরিব আসলো, তো মহিলাটা দেখতাম রেললাইনের পাশে বাড়ি আসলো, আর রেললাইনে হারতাম দেখতাম খুব ভালো লাগতো যে দেখতাম স্বর্ণমর্ণ। একদিন বড় ভাই ভিতরে দেখ কতগুলো স্বর্ণ, এগুলো বেচলে মিনিমাম 50,000 টিব।
কে বলছে?
বড় ভাই।
আচ্ছা,
50,000 টিব এগুলো বিক্রি করলে।
বড় ভাই মানে কি আপনার আপন বড় ভাই নাকি এই লাইনের বড় ভাই?
এই লাইনে যে আমার এগুলো শিখাইছে বাবা।
ওকে
গুরু। পরে এমনি চলে ও এগুলো কয় যে দেখ এগুলো লইতে আসলাম, কেউ এটা কেমনি লুম কো বিদির জামাই তো বলে রিক্সা চালা বিদির বোবা বিদির বাইরে আবার খুব ইয়ে আসলো দুনিয়া আসলো, তো এখানে স্বর্ণের চেইনগুলো দিছে কানের জিনিস দিছে, রিক্সা চালা কর জামাই দুই দিন তিন দিন পরে পরে আইয়ে, তো তিন দিন পরে পরে আইয়ে তো লইছে এটাকে কাজ কম না, ও তো বোবা মানুষ দায়িত্ব ধরে আমরা ওরে ওর চেইনগুলো যে রাখে দিন। পরে কইলাম না এগুলার কথা থাকে না, আমার এমনি মন মানুষ কথা সব ভেঙে গেছে গা, আম্মু মারা গেছে কি হইলো আমার হাত হাত লড়াইতে পারি না, মোটামুটি ডাক্তার কিছু ব্যাগ ব্যবহার করে ব্যাগও করি নাই, তো মা মাঝে মধ্যে ব্যথা করতো, তো করার পরে এইভাবে চলে দিনকাল। পরে ও কথা একদিন আই আজকে টিয়া লাগবে তুই যে আমার লোকে আই, তো গেলাম ওর লোকে, যাওয়ার পরে প্রায় রাত্রি 10টা বাজে, বোবা বাড়ির গেটটা আবার দরজাটা খুলে দেখবো বোবা বাড়ির একটা মাই আসলো, তো আমরা গেলাম, যাওয়ার পরে ওর ডাক দিলাম এই খুলো খুলো কেকা ডারি এনই খুলো, বোবা বেরিয়ে তো ঠাস করে খুলছে, খোলার পরে ওই ধরছে দূরে ওরে বালিশ দা ধরছে মোর তো মোর মেরে চাপা মারছে, বালিশ দা চাপা মারার পরে ওরে জিনিসগুলো টান মারছে, কান একেবারে সিদ্ধির হয়ে গেছে, দুই জিনিসটা টান দা ও তো কোনো লামাত করতে পারছে, ওর তো সাপা দা ধরছে পাড়া দিয়া ধরছেই, ধরার পরে আপনার জিনিসগুলো টান দা ওরা ও খুললা নিয়ে আইছে, খোলার পরে এই গলার জিনিস, তো পরে ওর বালিশটা ওর স্বর্ণ পর দিয়ে ওরা সাদা শব্দ নাই, ওর মেয়ে তো এটা ঘুমাই দিয়েছে, শুধু একটা বাচ্চা আছে সাথে ও ঘুমাই দিয়েছে, ওর আর কোনো সাদা শব্দ নাই, তো আমরা একটু ভয় পেয়ে গেছিলাম, নইলে কি এটা মারা গেল নাকি। পরে আমরা জিনিস ফিরিয়ে করছি, আর সেটা সকালে শুনতেছি ওর বাড়িতে অনেক মানুষের ভিড়, ও কি গেল তোমার ভিতরে তো মহিলা তো মারা গেছে, বুঝতেছে না কেউ যে বাড়ি দিতে সাফা দাম আসছি দেখে কেউ বুঝতেছে না। পরে মারা গেছে, মারা গেছে তো সবাই ভাবলো যে ও মারাই গেছে মহিলা হঠাৎ করে। তারপর আবার মুহুটু ওইখানে কান কোন সিরা, তো আবার এলো পুলিশ, পুলিশটা দিল খবর যে কেউ
এটা করতে গিয়ে মেরে ফেললেন মহিলাটাকে।
ওই সময় সাহস আসতো প্রচুর।
এক্স্যাক্টলি, দেখবেন একটা জিনিস, ওর বয়স কিন্তু 17.5 এখন, এবং ও তিনটা খুনের খুনি। প্রথম যেজনকে মেরে ফেললো সে হলো ইয়াবার ডিলার, ছিল ওই টিমের সঙ্গে সে ছিল। দ্বিতীয় জন সে তার মা, এবং মা যখন জানতে পেরেছে তাকে পুলিশে অ্যারেস্ট করেছে, ওই অবস্থায় মা স্ট্রোক করে মারা যায়। তৃতীয় জন একটা মহিলাকে চিন্তাই করতে গেছে, বোয়া মহিলার কাছ থেকে সে গহনা নিতে গিয়ে তারা এমনভাবে বালিশ চাপা দিয়েছে বা এমন কিছু করেছে যাতে করে ওই মহিলাটাও মারা গেছে। নেশা, নেশার দ্বারা সব সম্ভব। বলেন তারপর।
আচ্ছা একটা কথা মিস করছি, যে এই সময় আমি আবার একটা জিনিস কি, আমার বড় ভাই বিকাশ আসলো, এটা 2017 সালের দিকে, ও আবার বিকাশ চালাইতো, তো আমার কাকাও বিকাশ চালাইতো, তো আমার আমরা বাড়ি আর আমাদের কাকার বাড়ি একসাথেই, তো বড় ভাই বিকাশ চালাইতো, তো আমার কাকার একটু ইয়ে আসলো বলদা টাইপের, আমার একটু দেখতো বিকাশে কয় টাকা আছে বা আমার মহিলা বিকাশের 20টা ফিক্সি বলে দিই। তো আমি কইতাম যে আচ্ছা পাসওয়ার্ড কি, আমি আবার বিকাশ বালা বুঝতাম, ও পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড আমার কইতো না, বলে দিল পাসওয়ার্ডটা অন্য পিনিয়ার মহিলা নিয়ে টিপতো। তো একদিন দুদিন এভাবে দিতাম, তো ভাবতাম মিলার মহিলা মনে আর কত থাই, ও আবার একটা যে কাজ করতো কিশমিশে কাজ করতো, তো একটা দোকান আসতো সারের, তো একদিন দিয়ে তারপরে আমি কি দেখলাম ও আপনার গোপন যে কুট নাম্বারটা বিকাশের, ওই কুট নাম্বারটা ও টিপতেছে, টিপার পরে আমি লক্ষ্য করলাম ওর হচ্ছে আঙ্গুলের কি, লক্ষ্য করার পরে দেখলাম যে ওর আঙ্গুলটি 4-0 ও টিপছে। তো আমি ভাবলাম যে হয়তো বা 4-0 কুট নাম্বার। পরে ওর মোবাইলটা আমি আবার প্রায় সময় গান মান শুনতাম, এরকম দেও মোবাইলটা, এটা করি এটা করি, গান শুনি অনেক কিছু শুনতাম, তো ওর মোবাইল আবার দিত আমার কাছে। তো আমি আবার ওর মোবাইলটা এনে বিকাশ দিকা 4-0 টিপা দেখছি, দেখবো দেখলাম যে না এইটাই মেইন কুট নাম্বার খুললে তো গেছে। তো আমি ওই সময় আমার মোবাইলে ওর বিকাশ 200-100 টিয়া থাকতো, টিয়া ভরতো না, ও আবার কাজ করতো অনেক কাজ করে, এক লোক 20,000-30,000 টিয়া করে বিকাশে ঢোয়া ছুটিয়ে দিত, তো এইগুলা করতো ওই করার পরে আমি 20-100 টিয়া ওর মোবাইলতে ইয়া দিতাম, আমার মধ্যে ফিক্স দিতাম, দেওয়ার পর যে মেসেজটাই তৈরি আমি কেটেতাম, তো ও না বুঝে। তো এমনি চলে, তো আবার বাইরে যে বিকাশটা আসলো বা একদিন বিকাশ টিপতেছে, বিকাশের মধ্যে টিপতেছে, তো আমি জানালো চুক্কি দিলাম বাইরে যে ডাক দিব, তো ডাক দিবার একটু চুক্কি দিলাম, দরবার সাথে ভাই না বিকাশ বা করছে, বিকাশ বা করে আমি যে চুক্কি দিচ্ছি ওই সময় ভাই নাম্বারটা ডাইল করতেছে, বিকাশের যে মেইন কুট নাম্বারটা ওটা ডাইল করতে, ডাইল করার পর আমি দেখে ফেলছি এটা তো 2015, এই নাম্বারটা তো ধর আনতে পারলাম যে বাইরে না অনেক টিয়া থাকে, এটা সেটা বিকাশের মধ্যে, তো গেলাম বাইরে না প্রায় 20,000 টিয়ার নাকি 25,000 টিয়ার মতো আসলো, তো ওইটা আমি দুইবারে আমার তার মধ্যে ট্রান্সফার করলাম, আমি ওই সময় বিকাশ চালাইতাম, ট্রান্সফার করলাম বিকাশ হচ্ছে খুলছিলাম আম্মুর দিয়া, ট্রান্সফার করার পরে ভাইয়া তোর বুঝতেছে না, ভাই বুঝে না, ভাই এমনি বিকাশের ঢুহ কম, তো টাকাগুলো বিকাশ আবার ভাইয়ের ঠিকই লাগতো, তারপরে আমি ভাইয়ের এই পুরাগুলো টেল হয়ে পড়লাম, ভাইয়া তোর জানে ভাইয়ের কুট নম্বর কেরা না কেরা জানে, তো ভাই এই জেলে গড় খুব গেন গেন করে কেটা এটা করলো এটা এটা, তো কাকার যে এই বিকাশ আসলো কাকাই ও ওই বিকাশের মধ্যে 30-40,000 টাকা ঢুয়াইছিলো কি একটা কারণে, তো আমি ওই টাকাগুলো আমার টাকা ট্রান্সফার করছি, করার পরে কাকাই তো মোটামুটি একটু হালকা পাতলা গরিব, আমাদের বাপসার তালিকা উনি একটু গরিব, খুব পান্না কাঁদি, ও কেটা করছে এটা এই সে, পরে লাস্টে জানিয়ে গেলো যে আমি করছি, বিকাশের দোকানে গেলো, যাওয়ার পরে ওরা কয়েছে এই নাম্বার ট্রান্সফার হয়েছে, তো আমার নাম্বার পাইছে ওরা। তো ওই এটাই হলো অনেক আগের ঘটনা, যে সময় আমি বাড়িতে থাকতাম, তো ওরা বাইরে খুব মারলো আমারে, তো মারার পরে তো বলে আর মারার পরে কবর আমাদের এখানে লাহা দরকার নাই, ওই এইভাবে বিকাশের থেকে টাকা চুরি করতাম, বাইরের বিকাশ থেকে এইভাবে টাকা চুরি করতাম, তো যেন আসলাম, তো এই বুয়া মেয়েটারে মারা ফেলছিলাম, মারার পরে সকালবেলা এই যে গয়নাগুলা এটা আমরা একজন আপা করে রাখতাম, ও আমাদের কাছ থেকে মুরগি নিত, আবার নিয়ে দিলাম আমার ভাই এই জিনিস এই ঘটনা, ও আবার আমরা সবই জানতো, তো আবার নিয়ে দিলাম, তারপরে আবার কে থাকো এতগুলো জিনিস হয়তো দিস, আমি বিচ্ছাতি মনে বেচা করে 50,000 টিয়া বেঁচে গয়নাগুলো বেচা করে দিচ্ছে, তো বেচা করে হেই কাম হেই ইয়াই এই আমরা ইয়া ইয়া করি এই বাবা আনি বাবা খাই, অনেক দিন খাইছি, প্রায় 4-5 মাস বাবা খাইছি, খাওয়ার পরে এইটাও শেষ, এইটাও শেষ। শেষ হওয়ার পরে আমি খালাম থাই, তো খালে আমার এইগুলো কি না করে রিয়াব মাদকাসক্তদের যে এই যে কেন্দ্রগুলো ওইখানটায় নিয়ে দিচ্ছে, দেওয়ার পরে আমি ওইখানটায় থাই না, নিয়ে নেয় আমার, নিলে কি আমি আয় পড়ি, বারবারই আয় পড়ি। আমার কোনদিন ভিতরে দিতে পারে নাই, ভিতরে দিলে তারপর ফালাই দিলে আয় পড়ি, এইভাবে বাড়িতে আসি খাই দায় ঘুমাই। তো আমার আমার বাড়িতে কিন্তু আমার এই আম্মু মরার পরে আর কোনদিন জায়গা দেয় নাই, এই খালার বাসাই,
এই মা মরার পরে আপনার জায়গা পান নাই বাড়িতে,
আর জায়গা দেয় নাই, এই খালার বাসাই থাই দেয় ঘুমাই। তো খালাই গেল ক ইত্যা করে কেমনে চলবি, একটা কোনো চাকরি কর, করো আমি করি না, আবু আজ আমার কাছ থেকে গেলে 2,000-3,000 করে টাকা দেয় ভাই, এই টাকাগুলো খাই, খালাই দেয় খরচ, তো চলি, তো টুকটাক ওই সময় টুকটাক খাই, বাবা বাবার ব্যবসা করতাম ভাই না কিচ্ছু না, টুকটাক বাবা খাই, খাওয়ার পরে এই দুইটা একটা এক সপ্তাহ 2 সপ্তাহ থেকে গাঁজা খাইতাম কন্টিনিউ, তো গাঁজা খাইতাম, তো এমনি চলে আস্তে আস্তে করে
এইভাবেই আছেন এখনো। আপনি মিথ্যা কথা যদি না বলেন তাহলে আমি আপনাকে দেখে যেটা বুঝতে পারছি যে আপনি এখনো ইয়াবা নেন
টুকটাক
টুকটাক। আপনি লাস্ট কবে নিয়েছেন? আপনি অনেক সত্য কথা বলেছেন এখানে, 3টা মানুষ খুনের কথা বলেছেন, আপনাকে আর লুকানোর কিছু নাই, আপনি আজকে ইয়াবা নিয়েছেন? ৭-১৭ বছর বয়স আপনার, কিছু কথা বলি, হ্যাঁ এই কথাগুলা মনে রাখলে রাখতে পারেন, না রাখলে ভুলে যাবেন, কারণ আমি আসলে যারা ড্রাগ নেই তাদেরকে খুব একটা বিলিভ করি না, কারণ এটা মারাত্মক নেশা, এটা মানুষকে, তবে সৃষ্টি করতে চাইলে সবকিছু সম্ভব। আপনার বয়সী ছেলেমেয়েরা যারা বন্ধু বান্ধব আছে তারা এখন কোথায় কোথায় আছে, পড়াশোনা করছে যারা?
ওরা অনেকে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছে, অনেকে মাদ্রাসার মধ্যে হুজুর হইছে, আবার অনেকে বিদেশ গেছে।
আপনি কি হবেন?
আমি আপাতত কিচ্ছু, এই খাই দেয় ঘুমাই টাকা নিয়ে সপ্তাহে 2-1টা লয়ে বই, কিন্তু গাঁজা কন্টিনিউ চলে।
কেন বললেন আজকের এই গল্পটা আপনি আজকে সিক্রেট অনুষ্ঠানে কেন বললেন?
গল্পটা কি, আমি তো বাবা মার কথা শুনি নাই, বাবা মার কথা শুনি নাই, তো আমি যে ড্রাগ নিয়ে যে অবস্থা হয়েছে আমার, এরকম করে তো অনেক ছেলে মেয়ে এরকম করে খাই বা শিয়ে, তো আমার মতো তো অবস্থা হবে, আমার কিন্তু আপাতত কোনো ভবিষ্যৎ দিই না, আমার বাইরে আমার কোনো খোঁজ খবর নেই, আমি খালা বাসায় থাকি, খাই দেয় ঘুমাই এই কাম, আর সামনে যে কি হবে এটাও আমি জানি না, তো যারা আমার মতো এইগুলো করে নেই এইগুলো আস্তে করে খা পোলাবানের ফার্মে পড়া, তো ওরা অবস্থা তো হচ্ছে এইরকমই, আমার হয়তো বা একটু আর্থিক অবস্থা বাইরের ভালো আছে দিকে, আমি মোটামুটি চলতে পারি।
জমি জমা কিছু আছে পাবেন?
হ্যাঁ, আমরা
আপনার ভাগে কতটুকু আছে?
আমার ভাগে জমি হিসাব গুলো তো জানি না, তো বিঘা আমাদের এখানে 20 কাঠা নাকি 30 কাঠা আছে, 1 বিঘা কই, তারপরে 3-4 বিঘা জমি আছে।
মানে আপনি তো পাবেন 1-1.5 বিঘা পাবেন?
আমি আর আমার ভাই আর আমার বোন, তো
এগুলো জমির দাম কিরকম?
6 লাখ কাঠা।
কাঠা 6 লাখ?
6 লাখ।
তার মানে আপনি তো প্রায় সেদিক থেকে প্রায় 1 কোটি টাকার মালিক।
আমাদের মোটামুটি যে সম্পদ প্রায় 5-7 কোটি টাকার মতো সম্পদ
আছে। তো এই জমি কি আপনাকে আপনার ভাই কোনোদিন দিবে?
কি লাভ? কোনো ঘুম নাই সারা রাত, সারাদিন সিগারেট টানি, চিত্তা ফায়ার, মানুষ একটা বালা কথা বলে চিত্তা লাগে, আর গাঁজা খাইলে মোটামুটি ঘুমাই।
তো এগুলো তো খারাপ কাজ তাই না? তো জিনিস শুনে কন্টিনিউয়াসলি কেন খারাপ কাজের মধ্যে থাকবেন? শরীরের মধ্যে তো কিছুই নাই, কিছুই দেয় না, খাওয়া দাওয়া তো করেন না বোধ হয় দুদিন যাবৎ?
না, এগুলো খাইলে খাওয়া দাওয়া অনেক কমে যায়।
লাভ কী হয় এটা করে?
লাভ কী হয় ওইটা তো জানি না, কিন্তু খাই বলাবে না, খাওয়া লগে খাই খায় সারাদিন আড়ি টাউটারি করি।
আপনার যারা বন্ধু আছে তারা সবাই এগুলোর মধ্যে আছে?
সবগুলা।
বয়স কিরকম?
20-এর উপরে মনে হয় একটার বয়স, না 20 18-19 বেশি।
কতজন বন্ধু আছে আপনার সেরকম?
প্রায় 20-22 জন।
20-22 জন এরকম ড্রাগ অ্যাডিক্ট
সবাই? আমাদের ডিলার অনেকগুলা
বয়স ও ওর জায়গা থেকে যতটুকু অনেস্টি নিয়ে আজকে ও কনফেস করেছে এখানে, শুধু একটা কথাই বলতে চাই যে ফারাবির ভবিষ্যৎ অনিশ্চিত। প্রচুর অর্থের মালিক, মানে কি বলা যেতে পারে উত্তরাধিকার সূত্রে, কিন্তু ওর কোনো ভবিষ্যৎ নেই। একটা মাত্র ড্রাগ ওর জীবনটাকে শেষ করে দিচ্ছে, সেটা হচ্ছে ইয়াবা। এবং ও জানে না ও কেন এটা করে, ও জানে না ওটা মানে এটা করে কি হয়। ওই সারাদিন চিৎকার থাকে ওর কথার মতো, ভালো কিছু হয় না। কিন্তু ওর সমবয়সী ছেলেমেয়েরা কেউ পড়াশোনা করছে, কেউ এগিয়ে যাচ্ছে, কেউ মাদ্রাসার হুজুর হয়েছে, কিন্তু ওর কোনো ভবিষ্যৎ নেই। আমরা এরকম ভবিষ্যৎহীন জাতি গঠন করতে চাই না। 17.5 বছরের ফারাবি এত অর্থ সম্পদ থাকার পরও যদি ধ্বংস হয়ে যেতে পারে, তাহলে এই ইয়াবা, এই ড্রাগ, আপনি বুঝতে পারেন যে পরবর্তী প্রজন্মের জন্য কতটা ভয়ানক হতে পারে আমাদের দেশে। আমরা অবশ্যই চাইব আমাদের দেশ থেকে সমূলে মাদক নির্মূল হোক। থ্যাংক ইউ সো মাচ। সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।